We are live. আমরা আজকে শুরুতে একটু ডিফারেন্ট টাইপের স্টার্ট ট্রাই করেছি, জাস্ট অ্যাজ এন এক্সপেরিমেন্ট, বিকজ আমরা চাইছি যে লাইভ আসলে নতুন নতুন জিনিস, নতুন নতুন। হ্যাঁ, আই নো আই সাউন্ড সেক্সি অ্যান্ড গুড, ওকে, বাট সরি অ্যাবাউট মাই ভয়েস, বিকজ আজকে আমার ভয়েসের অবস্থা খুব খারাপ। এবং আমরা কিন্তু ডেলিবারেটলি বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচের বিরতিতে লাইভে আসি নাই, একদমই ডেলিবারেটলি এটা হয় না, এটা কোইনসিডেন্টই হয়ে গেছে। তো যেটা বলছি, সরি অ্যাবাউট মাই ভয়েস, আমি একটু ঠান্ডা লাগিয়ে ফেলছি, অ্যান্ড ইটস নট কোভিড থ্যাঙ্কফুলি। সো আমাদের লাইভ শুরু করার আগে আমি ছোট্ট করে জাস্ট একটু বলে নিতে চাই যে গতকাল বাংলাদেশের অন্যতম বিখ্যাত এবং প্রতিষ্ঠিত পরিচালক সোহানুর রহমান সোহান, তিনি ইন্তেকাল করেছেন। ওনার বউ স্ত্রী তার আগের দিন ইন্তেকাল করেছিলেন এবং উনি তার পরের দিন আসলে ইন্তেকাল করেছেন। এবং মানে তাকে আমার চেনা পরিচিতি সালমান শাহর ফ্যান হিসেবে আসলে বেশি চেনা, বিকজ কেয়ামত থেকে কেয়ামত যে সিনেমাটা, সেটা সোহানুর রহমান সোহানেরই আসলে ডাইরেক্ট করা। তারপর উনি আরো অনেক নায়ক নায়িকাকে এই পুরো বাংলা ইন্ডাস্ট্রিতে নিয়ে এসেছেন এবং ওনার অবদান অতুলনীয়। আমরা ওনার রুহের মাগফিরাত কামনা করি এবং শ্রদ্ধাভরে স্মরণ করি। চলে যাবো, ব্যাকগ্রাউন্ড দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আসলে টপিকটা কি। আমরা অনেক বেশি বিরক্ত এবং আমাদের ক্যাপশন হচ্ছে, এত কষ্ট কেন ক্রিকেট ভালোবাসায়। মানে আমি দিগন্তকে বলছিলাম যে যত বেশি পেইন, যত বেশি কষ্ট জীবনে ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট দিয়েছে, এটা অন লাইভ অন রেকর্ডে বলতে চাই, এর থেকে বেশি কষ্ট মনে হয় কোনো জায়গা থেকে পাইনি। না পড়াশোনা থেকে পেয়েছি, না প্রাক্তন ভালোবাসা থেকে পেয়েছি, না বর্তমান ভালোবাসা থেকে পাই, এরকম কোনো হয়তোবা ক্ষেত্র নাই যেখান থেকে এত বেশি কষ্ট পাই, এত বেশি ধোকা পাই। মানে নিজেকে খুব বিট্রেড মনে হয়, বাংলাদেশ ক্রিকেট এর জন্য দায়ী। এবং আমি দিগন্তকে এই এশিয়া কাপ শুরুর আগে, ঠিক ফাইনালের মানে টি টোয়েন্টি ম্যাচের, টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ গেল, সে ওয়ার্ল্ড কাপের পরপর দিগন্তকে বলেছিলাম, আমি এর আগেও বলেছি লাইভে, আজকেও বলছি, খুব পজিটিভ একজন মানুষ, বাট আমি আসলে কোনো আশা রাখি না বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে। যেদিন বাংলাদেশ ক্রিকেট টিম ফাইনালে খেলবে, যেদিন আমি দেখবো যে সে কোয়ালিফাই করেছে টিমটা, সেদিন আমি হয়তোবা খুব পজিটিভলি খেলা দেখবো। আদারওয়াইজ আমি খেলার চেষ্টা করি থেকে থেকে খেলা দেখতে, ডেডিকেটেডলি খেলা দেখা ইদানিং খুব কমই হয়, বিকজ আমি জানি যে কি ধরনের রেজাল্ট আসলে আই উইল ফেস। সো অনেক কষ্ট পেয়েছি বাংলাদেশ ক্রিকেট থেকে, এবং দিগন্তকে একটু ইলাবোরেট করতে বলবো যে এশিয়া কাপ থেকে সে কি কষ্ট পেল, কারণ সে খুব ভালোভাবে আসলে ক্রিকেটের খেলাটা, এশিয়া কাপটা খুব ভালোভাবে কভার করছিল। সো ইয়া, হোয়াটস ইওর টেক ওভারঅল? তুই তো খুব পজিটিভ ছিলি, নাও গো অন, নাও বি দ্য ডেভিলস অ্যাডভোকেট।
না, সো দ্য থিং ইজ, ফার্স্টে বলি যে আজকের নর্মালি লাইভে যে সেট আপ আসি সেটা থেকে ডিফারেন্ট, কারণ খেলা চলছে, খেলা দেখছিলাম। সো অলরেডি ইনিংস ব্রেক চলছে। টু বি ভেরি অনেস্ট, প্রথম থেকে আশা অতটা করিনি যে বাংলাদেশ ফাইনাল খেলবে, কারণ এশিয়া কাপ ফাইনাল খেলবে, কারণ পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া খুবই ভালো ফর্মে আছে, নো ডাউট। বাট সারপ্রাইজিংলি সেখানে পাকিস্তান না, শ্রীলঙ্কা গেছে ফাইনালে। সো ফাইনাল হবে ইন্ডিয়ান শ্রীলঙ্কার। সো টু বি ভেরি অনেস্ট, এতটা খারাপ পারফরমেন্স করবে বাংলাদেশ এটাও ভাবিনি। বাংলাদেশ এশিয়া কাপে জিতেছে শুধুমাত্র আফগানিস্তানের কাছে, ইফ আই এম নট রং, অ্যান্ড বাকি যাদের কাছেই খেলেছে, ফার্স্টে খেললো শ্রীলঙ্কার সাথে, সেটা হারলো, এরপরে আফগানিস্তানের সাথে জিতলো, এরপরে পাকিস্তানের কাছে হারলো, শ্রীলঙ্কার কাছে হারলো আবার, এবং আজকে তো ইন্ডিয়ার সাথে ম্যাচ চলছে।
আই উইস এশিয়া কাপে জিম্বাবুয়ে খেলতো, আই রিয়েলি উইস। ওকে,
শুধু জিম্বাবুয়ে না, আই উইস এশিয়া কাপে জিম্বাবুয়ে, মানে এশিয়া কাপটা বাংলাদেশের জিম্বাবুয়ে আফগানিস্তান কেনিয়া এদের সাথে হলে আশা করতাম ফাইনালে যাবে, এখন কন্ডিশন দেখে মনে হচ্ছে যে জিততোই, এটা আশা করাও খুব মুশকিল টু বি ভেরি অনেস্ট। এখানে টু বি ভেরি অনেস্ট আমার আশা অনেক বেশি ছিল বিকজ সাকিব আল হাসান ক্যাপ্টেন, এর আগে টি টোয়েন্টিতে সাকিবের ক্যাপ্টেন্সিতে অনেক চেঞ্জ দেখেছি, বাট এতটা আশা করাও ভুল এখন মনে হচ্ছে এই কারণে যে এশিয়া কাপের কতদিন আগে সাকিবকে ক্যাপ্টেন্সি দেওয়া হলো সেটা সবাই জানে। ইভেন ইভেন কয়েক সপ্তাহ আগে ক্যাপ্টেন্সি দেওয়া হলো, ইভেন ওয়ার্ল্ড কাপেরও 2 থেকে 3 মাস আগে সাকিবকে ক্যাপ্টেন দেওয়া হলো, সো সেখানেও সাকিব খুব উল্টায় ফেলবে এই আশা করাও বোকামির বলে আমি মনে করি, কারণ অলরেডি আমরা অন্যান্য টিমগুলো দেখলে ইন্ডিয়ার কথা চিন্তা করলে রোহিত শর্মা কত আগে থেকে ক্যাপ্টেন আছে, পাকিস্তানের কথা চিন্তা করলে বাবর আজম কত আগে থেকে ক্যাপ্টেন আছে, ইংল্যান্ড বলো অস্ট্রেলিয়া বলো সবাই অনেক আগে থেকে ক্যাপ্টেন রেডি করে রেখেছে, কারণ ক্যাপ্টেন যেটা করে সেটা হচ্ছে নিজের মতো করে টিম গোছাই, ক্যাপ্টেন অ্যান্ড কোচ। বাট বাংলাদেশে সেখানে সেখানেই প্রবলেম, 2021 থেকে শুনছিলাম তামিম ইকবাল ক্যাপ্টেন হবে, বাট সেখানে সে একটা যে যে নাটক দেখিয়েছে এত কিছু পরে, সবকিছু নাটক, নাটক ছাড়া কিচ্ছু না, এই তামিমের বলো বা বোর্ডের বলো, এখানে দোষ একা একটা প্লেয়ারের না, সব প্লেয়ারেরও না, দোষ প্লেয়ারদের, দোষ বোর্ডের, সবার। সো ইন ওয়ান সেন্টেন্স, এশিয়া কাপ খুব আশাহত করেছে, ওয়ার্ল্ড কাপে এখন আমি ওয়ার্ল্ড কাপের ফিক্সচারটা দেখিনি, জানি না গ্রুপে কে কে আছে, বাট আমার কাছে মনে হয় যে ওয়ার্ল্ড কাপে 2-1 ম্যাচ জিতলেই আমি বলবো যে ওকে ইনাফ।
বাট আমরা যদি এশিয়া কাপের পারফরমেন্স এর দিকে তাকাই, বেশি পারফরমেন্স খারাপ হয়েছে ব্যাটিং লাইন আপে, রাইট? বাংলাদেশের আসলে ব্যাটিং কোচ কে? বাংলাদেশের বোর্ডের মানে ট্রেজারিতে 900 কোটি টাকা আছে, আমাদের ফিল্ডিং কোচ আছে, আমাদের হাতুরে সিংহে সে আছে, আমাদের আরো অনেক অনেক, আমাদের বাংলাদেশ ক্রিকেট নির্বাচক কমিটিতে অনেক বড় বড় মানুষজন আছে, বাট আমাদের ব্যাটিং কোচ কে? কে আমাদেরকে ট্রেন আপ করেছে?
আই থিংক ইউ নো দা অ্যানসার।
ইয়া, আই নো দা অ্যানসার, বিকজ আমি 2 দিন আগে একটা রিপোর্ট দেখছিলাম, সেই রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশের ব্যাটিং কোচ এমন একজন, যার নাম আমার আসলে এই মুহূর্তে মনে নাই, বাট সে এর আগে একটা টিমের উইকেট কিপার কোচ ছিল, এন্ড তারপর ওনার শ্রীলঙ্কান টিমেরই ফিল্ডিং কোচ ছিল, সে এখন আমাদের ক্রিকেটারদেরকে ব্যাটিং শেখাচ্ছে। কারণে বলছি, কারণ বাংলাদেশ ক্রিকেট টিম এখন বেশিরভাগই তরুণ ক্রিকেটারে ভর্তি, এবং তাদেরকে এ লেভেল ক্রিকেট খেলে এসে যে নার্চারটার প্রয়োজন, যে পলিশিং এর প্রয়োজন, সেটা আসলে কোচদের অনেক বড় দায়িত্ব সেটা করার। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উই আর ফেইলিং, আমরা নর্মাল যে বেসিক জিনিস সেটা হচ্ছে স্ট্রাইক রোটেট করা, সেটাই করতে পারি না। আমরা 21 বলে 30 বলে 7 রান করি, what does it mean? It's not a test. আবার কিছু কিছু প্লেয়ার এটাকে টি-20 মনে করে খেলে, যেটা আমাদের এতদিন আগের একটা সমস্যা ছিল। সো এই যে ব্যাটিং এর দিকে আমাদের মনোযোগ না দেওয়া, এত বেশি এক্সপেরিমেন্ট করে, এবং প্রথমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি বলছেন যে হ্যাঁ আমরা তো ম্যাচ মানে এশিয়া কাপ শুরু আগে আমরা তো জেতার জন্যই আসলে এশিয়া কাপে এসেছি, তারপর যখন তারা হেরে গেল সুপার ফোর এর প্রথম 2টা ম্যাচ, তখন বলল যে এই টিম নিয়ে আমরা জেতার জন্য এসেছি, কই না তো, আমার তো এটা কখনো মনে হয়নি। এত হিপোক্রেসি কেন? মানে বাংলাদেশ ক্রিকেট ক্রিকেট টিমটাকে নিয়ে এত খেলা কেন? টিমটা খেলা উচিত, টিমের মানে ভেতরে এত খেলা কেন?
তার থেকে বড় কথা, একজন বোর্ড প্রেসিডেন্ট কিভাবে এই কথা বলে যে এই টিম নিয়ে জেতার জন্য গেছে আমি মনে করি না। দেন তুমি কি করতে আছো, কয় বছর থেকে আছো? 13 বছর, 13-14 বছর থেকে সে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের কাছ থেকে যদি কোনো প্লেয়ার এই কথা শুনে, সে টিমের কাছ থেকে কি আশা করবে?
কনফিডেন্স লেভেলটা কোথায় সেটা, ইউ নো, ইউ ক্যান, আচ্ছা
মানে হচ্ছে যে পাপন সাহেব হচ্ছে লাইক নিজের একটা টিম ছিল ইচ্ছা মতো, যেটা পাঠাতে পারে নাই, সেজন্য তার এই ধরনের বক্তৃতা। আর কিচ্ছু না। তো তো এই এই তাকে সে যদি এতই সচেতন হতো, তাকে এতদিন আগে থেকে কি করলো? কেন তার ক্যাপ্টেন ছেড়ে চলে যায় হুট করে টিম? কেন
তার ক্যাপ্টেন ছেড়ে চলে যায় এবং সে বলে আমি তো কিছুই জানতাম না, সে কখনোই কোনো সময় কিছুই জানতো না।
কি ফেলাইছো তুমি তাহলে? কি 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 করেছে সে এজ এ বোর্ড প্রেসিডেন্ট? সো মানে পুরো ব্যাপারটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইজ লাইক যে যার মতো যা ইচ্ছা যা কিছু করো, দ্যাটস ইট।
I will carry forward আমাদের discussion, but it comment নেই কাফি from USA. Shamil o digon theke different lagche, I don't know why, kun dik theke different lagche, I think because of your, I don't know,
yeah.
Okay, that's a very good question. Enough on board, you think 265 for 8? I don't think it's enough on board. Ei dhoroner target ashole India tader practice match e cover kore, so mone hoy na
amar kache, আমার কাছে মনে হয় না, ডেফিনেটলি মনে হয় না যে এটা
ইনাফ,
খুব ইনাফ। কারণ আজকে বিরাট কোহলি নাই, বাট আমি যদি একবার ইন্ডিয়ান স্কোয়াডটা দেখি, সেখানে রোহিত শর্মা, শুভমন গিল, কেএল রাহুল, তিলক ভার্মা থেকে শুরু করে পরবর্তীতে শেষের দিকে রবীন্দ্র জাদেজা থেকে শুরু করে,
আর চাইতেই হবে না দিগন্ত, আর চাইতেই হবে না ফার্স্ট
টি-20। হ্যাঁ, এন্ড এন্ড বাংলাদেশ বোলিং কেমন করবে সেটা তো খুব বেশি আশা নাই, যদিও বাংলাদেশের বাংলাদেশের পেস পেস ইউনিট ভালো করছে, স্পিন খুব বাজে চলছে এখন। এবার এশিয়া কাপ স্পিন লিটারালি কেউই ভালো করেনি, ভাবে না সাকিব, না মিরাজ, না অন্য কেউ, কারণ পিচগুলো হচ্ছে অনেকটা পেস ফ্রেন্ডলি, বাট তারপরে ওইভাবে কিছু করতে পারে না। বিশেষ করে যদি লাস্ট ম্যাচটা দেখি শ্রীলঙ্কার সাথে বা তার আগের ম্যাচটা পাকিস্তানের সাথে, ওভাবে কিছুই করতে পারে নাই। সো ওই আশা নাই যে এটা খুব খুব ইনাফ।
আচ্ছা, কি তাসকিন খেলছে?
তাসকিন খেলছে, তাসকিন মনে হয় না খেলছে। আই থিঙ্ক তাসকিনের জায়গায় তানজিম হাসান সাকিবকে নিয়েছে।
আচ্ছা, হোয়াট এভার, বাট আমার তুই বোলিং লাইন আপের কথা বলি, এটা থেকে আমি একটু ছোট করে বলে নিতে চাই। আমি বাংলাদেশের শ্রীলঙ্কার সাথে বা আফগানিস্তানের সাথে খেলাই যখন তাসকিন খেলছিল, আই থিঙ্ক দুইটা ম্যাচে, যাই হোক দুইটার একটা ম্যাচ যখন দেখছিলাম খেলার, এই ছেলেটার না শুরু থেকে একটা সমস্যা, সেটা হচ্ছে তার স্পিড আছে কিন্তু তার লেন্থ মাঝে মাঝে ঠিক আছে, তার লাইন ঠিক নাই। সে অলওয়েজ অফ স্টামের বাইরে বল, অফ স্টামের বাইরে বল দিয়ে বাউন্ডারি খাবেই। তার কিন্তু স্পিডটা খারাপ, তার কিন্তু হাতে অনেক বেশি, কিন্তু তার লাইন ঠিক নাই, এত দিন ধরে তার লাইন ঠিক হয় না, এর আগেও সমস্যাটা তার মধ্যে দেখা গেছে। আজকে যে প্লেয়ারের কথা মাথায় আসবে তাকেই ধরে ধরে তুলে ধরা করবো। আচ্ছা, এটার সাথে সাথে আরেকটা কমেন্ট, সেটা হচ্ছে অমি বলছে যে সাকিবের উপর এত উইক কেন? হ্যাঁ, আমি দিগন্তকে একটু জিজ্ঞেস করতে চাই, দ্যাটস এ ভেরি গুড কোয়েশ্চেন, দিগন্তকে জিজ্ঞেস করতে চাই, একটা টিম বিধ্বস্ত, তাদের পাস্ট খেলাগুলো আসলে খুব বাজে গেল, তার এশিয়া কাপ থেকে বাইরে, এর মধ্যে দুইটা ক্রুশাল প্লেয়ার টিমের, মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসান, দুইজন বাংলাদেশে চলে গেল। মুশফিকুর রহিম কেন বাংলাদেশে আসলো, পটেনশিয়াল রিজন হচ্ছে,
ওটা আসবো একটু পরে আসি,
মুশফিকুর রহিম আসছি, ঠিক আছে, আই উইল আস্ক ইউ, বাট আই উইল আস্ক ইউ দ্যাট সাকিব আল হাসান কেন আসলো, শুরুর দিকে আমরা জানলামই না কেন আসলো, এবং তারপর নিউজে আসলো যে সে হয়তো বা কিছু উদ্বোধন করতে এসেছিল বা কিছু একটা, তারপরে এরপরও রিজনটা ধোয়াশা, যে রিজনই হোক, কতটুকু আসলে এটা ইম্প্যাক্ট ফেলে টিমের উপর যে ক্যাপ্টেন মিডিল অফ দ্য টুর্নামেন্ট, যেখানে আসলে মানে পাস্ট কয়েকটা গেম এমন না যে খুব ভালো গেছে, এখন আমি গায়ে হাওয়া লাগায় ঘুরে বেড়াই, এই সিচুয়েশনে সে বাংলাদেশে আসলো এবং এসে ঘুরে গেল, এটাকে তুই কতটুকু সাপোর্ট করিস বিইং আ ফ্যান?
বিইং আ ফ্যান আমি বলি, দেখো ফার্স্টে আসি সাকিবের প্রতি এত উইক কেন, এটাকে ক্লিয়ার করি। এর কারণ হচ্ছে আমি যদি বাংলাদেশের খেলা দেখি, বাংলাদেশের পুরো ক্রিকেট ইতিহাসের মধ্যে একজনই প্লেয়ার আছে যার তুমি ফ্যান হতে পারো, দ্যাটস সাকিব আল হাসান। উইদাউট দ্যাট এমন কোনো প্লেয়ার নাই যে হচ্ছে ওই রকমভাবে খেলেছে বা ওই ওই ইম্প্যাক্টটা ফেলেছে যেটা টিমের ওপর আর কেউ ফেলেছে কখনোই, না না তামিম ইকবাল, না মুশফিকুর রহিম, না মাহমুদুল্লাহ রিয়াদ, না মাশরাফি বিন মুর্তজা, কেউই না প্রথমত। দ্বিতীয়ত সাকিবের প্রতি সাকিবের, এখন সাকিবের ক্যাপ্টেন্সির ব্যাপারে যদি আসি, মাশরাফি বিন মুর্তজা যখন ক্যাপ্টেন হয়, সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, এই চারজন, চারজনই ফর্মে, একজন খারাপ করলে আর একজন ভালো করছিল। সেই সময় আসলো মুস্তাফিজ, মুস্তাফিজ ফর্মে। সো মাশরাফি বিন মুর্তজার টিমটা পেয়েছিল, অসাধারণ টিম পেয়েছে। এরপরে এরপরে যখন তামিম ইকবাল ক্যাপ্টেন হলো, তার আগে সাকিব ক্যাপ্টেন ছিল, সাকিব নিষেধাজ্ঞার কারণে, 1 বছরের জন্য নিষেধাজ্ঞার কারণে তামিম ইকবাল ক্যাপ্টেন হলো, তখন লিটন দাস ফর্মের তুঙ্গে। লিটন দাস থেকে শুরু করে লিটন দাস ভালো খেলছিল, সাকিব ভালো খেলছিল কন্টিনিউয়াসলি, মুশফিকুর রহিম ম্যাচের লাস্টের দিকে এসে সে খুব স্লো স্টার্ট করছিল বাট ধরে ধরে খেলছিল, মেহেদি হাসান মিরাজ, মেহেদি হাসান মিরাজ দারুণ খেলছিল, সে একটা স্টেবল টিম পেয়েছে। এরপরে সাকিব তখন ক্যাপ্টেন্সি পায় সব সময় যখন টিমের অবস্থা প্রচন্ড বাজে, ঠিক করতে হবে, এন্ড সেই টাইমে নো ডাউট সাকিব ইজ দ্য বেস্ট চয়েস, কারণ সে ওই খেলাটা দেখিয়েছে। সো
আই এগ্রি, আই এগ্রি,
টিমে প্লেয়ারদের হিসেবে খেলার জন্য তুমি যদি কোনো প্লেয়ারের ফ্যান হতে চাও, সাকিব ছাড়া তোমার কাছে উপায় নাই, টু বি ভেরি অনেস্ট, কারণ তার বিকল্প নাই। প্রথম, এখন দ্বিতীয় যে ব্যাপারটা, যে সাকিব উদ্বোধন করতে কেন চলে আসে, টিম থেকে কেন বের হয়ে যায়, এখানে আমার মনে হয় সব থেকে বড় দোষটা হচ্ছে বোর্ড ম্যানেজমেন্টের, যে তারা একটা প্লেয়ার যখন, এই যে দেখো বাংলাদেশের সাকিব ছাড়া কোনো স্টার নাই, স্টার প্লেয়ার, সাকিব জানে এন্ড অফ দ্য ডে বাংলাদেশ ক্রিকেটের আমাকে লাগবেই, এন্ড সাকিবের এই ফিলটা, এই এই অহংকারটা গ্রো হয়েছে বিকজ অফ ম্যানেজমেন্ট, কারণ তারা তাকে সেই ছাড়টা দিয়েছে। এটাতে সাকিবের এই যে হুট করে চলে আসা, তার খেলার মধ্যে কোনো প্রোগ্রামে যে উদ্বোধন করে দেওয়াটা, এটা আমি মোটেই সাপোর্ট করি না, কারণ তুমি যখন খেলার মধ্যে আছো, তুমি একটা সিরিজ চলছে বা একটা টুর্নামেন্ট চলছে, তখন তুমি এটা করতে পারো না। বাট কোয়েশ্চেনটা ওখানেই, এখানে তাহলে বোর্ডের শাসনটা কোথায়? এখন যে বোর্ডে একটা নির্বাচক 14 বছর থেকে থাকে, তার এত গাফলতি দেখা হয় না। মিরপুর স্টেডিয়ামের কিউরেটর নামটা আমি ভুলে গেছি, শ্রীলঙ্কান ডিসিলভা, সে যখন 13 বছর থেকে একটা স্টেডিয়ামের পিচ কিউরেটার হিসেবে থাকেন, যে পিচ প্রচন্ড বাজে খেলার জন্য, যেখানে প্লেয়াররা বলে যে 5-6 বছর কোনো ব্যাটসম্যান ব্যাট করলে তার ফর্ম খারাপ হয়ে যাবে, সে বোর্ডের কাছে আর কি আশা করো? সে বোর্ডের, যেখানে বোর্ডের কর্মকর্তাদের নিজেদের প্রতি শাসন নাই, নিজেদেরকে ঠিকভাবে রাখতে পারে না, সেখানে সাকিবকে, একটা প্লেয়ারকে কিভাবে শাসনের মধ্যে রাখবে? যখন সে প্লেয়ারটা জানে যে আমি ছাড়া তার উপায় নাই, আমার কাছেই আসতে হবে দিন শেষে, তখন আর কেমনে আটকাবে?
না, আমি তোর কথার সাথে সাথে পুরোটা এগ্রি করি না। আমি কেন এগ্রি করি না, ইটস বিকজ ইজ এই যে তুই বললি যে বোর্ড আসলে তাকে এত বেশি স্পেস দিয়ে তাকে মাথায় তুলছে, আমার কাছে মনে হয় মানে সাকিব এমন একজন, একটা ইমেজ ক্রিয়েট করে রেখেছে বোর্ডের মধ্যে, যে আসলে বোর্ডের কথাও শোনে না। ইটস ট্রু, ইটস আ ফ্যাক্ট। সে যদি, তাহলে তুই, হ্যাঁ ঠিক আছে, তাহলে বোর্ডের কথা শোনে না, তার মানে এখানে তার একটা গোড়ামির বিষয় আছে। কেন কেন একটা পয়েন্টে আমি তোর সাথে এগ্রি, একটা প্লেয়ার যখন পুরো বোর্ডের থেকে এবং টিমের থেকে বড় হয়ে যায়, দেন দ্যাটস দি ইস্যু ফার্স্ট। সেকেন্ডলি আমি বলি, তুই শুধু বোর্ডের কথাটাই বললি যে বোর্ড আসলে তাকে এত বেশি স্পেস দিয়েছে বিধায় সে হচ্ছে এ ধরনের অ্যাটিটিউড গুলা দেখায়। সে এতদিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে, সে শুধু বাংলাদেশের হয়ে খেলে নাই, সে ইন্ডিয়াতে যেয়ে খেলেছে, সে ওয়েস্ট ইন্ডিজে যেয়ে খেলেছে, সে কাউন্টি ক্রিকেট খেলেছে, এত এত প্লেয়ারদের সাথে মিশেছে, এত এত কালচার দেখেছে, ক্রিকেটীয় কালচার, তারপরও কেন তার মধ্যে অ্যাটিটিউডটা পজিটিভ করা, একটা রোল মডেল হওয়ার যে টেন্ডেন্সি, সেটা নাই? আমি এখন অনেক এক্সাম্পল নিয়ে আসতে পারি পার্শ্ববর্তী দেশের, কিন্তু পার্শ্ববর্তী দেশের এক্সাম্পল নিয়ে আসলে কেন, যেন বাংলাদেশের মানুষজন আসলে একটু মনে হয় যে ওই তেলের ছিটা লাগার মতো গায়ে একটু তেতিয়ে ওঠে। বাট এরকম অনেক এক্সাম্পল আছে যারা সাকিবের থেকেও বহু বহু রেকর্ডে ভূষিত, বাট দে আর রোল মডেল ওয়েন ইট কামস টু ক্রিকেট অ্যান্ড প্রফেশনাল কমিটমেন্ট, যেটা আসলে সাকিবের মধ্যে আমি খুবই কম দেখি। আমি সাকিবের ক্রিকেটের দুর্দান্ত একজন ফ্যান, পাগল ফ্যান, বাট ওয়েন ইট কামস টু হিজ অ্যাটিটিউড অ্যান্ড প্রফেশনালিজম আমি সাকিবকে আসলে এক নম্বরে রাখতে পারবো না। ক্রিকেট খেলাতে হয়তো বা সে এক নম্বরে থাকবে, প্রফেশনালিজমের দিক থেকে সাকিব আমার কাছে আমার লিস্টে এক নম্বর না। সো আমি আসলে হ্যাঁ সো এটা আমি রাখবো না। এখন আই ডোন্ট নো তুই এই লিস্টে আসলে কাকে কিভাবে কোন পজিশনে রাখবি, সাকিব কোন পজিশনে রাখবি, এক নম্বর। সেকেন্ড আমি তোরটা তো আসবো, তোর কথাতে আসবো, বাট আমি তোর ইয়ার মধ্যে আর একটা কোয়েশ্চেন অ্যাড করে দিতে চাই। তুই যদি সাকিবের অ্যাটিটিউড দেখিস সংবাদ সম্মেলনগুলোতে সাংবাদিকদের সাথে, যেমন এই আজকের ম্যাচের আগে যে সাকিবের সাংবাদিকদের সাথে যে সংবাদ সম্মেলন সেটা আমি দেখছিলাম, সে হচ্ছে হোটেলের বাইরে দাঁড়িয়ে থেকে কথা বলছিল, এজ ইফ তাকে খুব পুশ করা হচ্ছে যে ভাই তুই উত্তরগুলো দে। তাকে জিজ্ঞেস করা হয়েছে আচ্ছা আজকে আমরা কি গেম প্ল্যান নিয়ে মাঠে নামবো, আর উল্টা কোয়েশ্চেন সাংবাদিককে আপনি হলে কি গেম প্ল্যান নিয়ে নামতেন। ইউ আর দ্য প্লেয়ার, ইউ আর দ্য ক্যাপ্টেন, and he is there to ask you, then তুমি কিভাবে এই ধরনের attitude বলতে পারো? এমন না যে সে গেমের পর গেম জিতেই যাচ্ছে তার টিম, সে লিড করছে, আমি তাকেও দায়িত্ব তাকেও এর মধ্যে আমি রাখবো যে দায়ভার তাকে নিতে হবে, এটা ওর রেসপন্সিবিলিটি। এমন না যে তার নেতৃত্বে টিম জিতছে, আই ডোন্ট কেয়ার কোন টিম পাইছে, কখন পাইছে, কি পাইছে না পাইছে, সে একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার। সো সে যদি এখানে বলে যে হ্যাঁ আপনি তাহলে কি গেম প্ল্যান নিয়ে নামতেন, সবাই জিততে নামে, বাট এখানে তাকে জিজ্ঞেস করছে তার আজকের গেম প্ল্যানটা কি, আজকে কি একটু অ্যাটিটিউড ডিফারেন্ট হবে, সে বলতেই পারতো যে আমি আসলে পাবলিকলি গেম প্ল্যান শেয়ার করবো না বিকজ আমার টিমরা দেখছে। এই সেম কোশ্চিন কিন্তু বাকি যতগুলো 10-11 ক্রিকেট খেলার নেশন আছে তাদের ক্যাপ্টেনকেও জিজ্ঞেস করা হয়। এটা একটা অবভিয়াস কোশ্চিন, ইটস ভেরি বেসিক কোশ্চিন। আরো অনেক ধরনের কোশ্চিন আজকে সাকিব যে ধরনের অ্যাটিটিউড দেখিয়েছে এইটাকে আমার কাছে মনে হচ্ছে সে বিরক্ত। সে যদি বিরক্তই হয়, সে যদি ক্যাপ্টেন্সিটা এনজয় না করে, তাহলে আর বোর্ড অ্যাকর্ডিং টু ইউ বোর্ড যদি তাকে লাই দিয়েই রাখে, দেন হোয়াই ইজ হি মেইনটেইনিং দ্য ক্যাপ্টেন্সি, ইজন্ট ইট?
আচ্ছা আমি বলি, শুনো তুমি যেগুলো বলে,
সরি আই এম ভেরি হাইপার বিকজ ইটস বদারিং মি দ্য হোল ক্রিকেট স্ট্যাটাস রাইট নাও,
খুব স্বাভাবিক, খুব সব। আমি বলি তুমি যেটা বলেছ সেটা ঠিক, আমি 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 ওটাই ওটাই বলছিলাম যে আমি সাকিবের ফ্যান অ্যাজ আ প্লেয়ার, বাট প্রফেশনালি সাকিবের মধ্যে প্রফেশনালিজম নাই। কিন্তু আই অ্যাগ্রি অন দ্যাট, কিন্তু তোমাকে একটা আরেকটা জিনিস দেখতে হবে, আমি কেন বারবার বোর্ডের কথা বলছি, সাকিবের কাছ মধ্যে প্রফেশনালিজম তখনই হারিয়ে যায় যখন সে বাংলাদেশের হয়ে খেলে, বাংলাদেশের বোর্ডের আন্ডারের যে ম্যাচগুলো খেলে। সাকিব আইপিএল যখন খেলতে যায় তুমি তাকে একবারও দেখেছো বাইরে হতে, বাইরে যে কিছু উদ্বোধন করতে না, সে ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কা যেখানেই খেলতে যাক সেখানকার আমরা নিউজগুলো তো পাই না। তার মানে কি, সাকিবকে ওখানে ওই শাসনের মধ্যে কে রাখে, ম্যানেজমেন্ট রাখে, ধরে রাখে প্লেয়ারগুলোকে। আচ্ছা এখন আমি তোমাকে বলি, মোস্তফা কামাল, লোটাস কামাল যখন, যিনি এখন আমাদের অর্থমন্ত্রী, তিনি যখন ছিলেন বিসিবির সভাপতি, তখন সাকিব একটা একবার, আমার ঠিক পুরো কাহিনীটা মনে নেই, একবার বেয়াদবি করলো। এখনো ওই ছবি ইন্টারনেটে আছে যে সাকিব লোটাস কামালের পায়ের ওখানে বসে আছে, তার কাছে ক্ষমা চাইতে গেছিল, তখন শাসন ছিল না। তাহলে এখনো এটা কোথায়? একটা প্লেয়ার অনেক ভালো খেলবে কিন্তু তাকে ধরে রাখবে ক্রিকেট টিমটা, সবগুলা প্লেয়ার ইজ লাইক আই স্টুডেন্ট, লাইক স্টুডেন্টস, টিচার হচ্ছে ক্রিকেট বোর্ড। তুমি যদি ধরে না রাখো, ধরে কে রাখবে? তুমি যদি তাকে এই 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 বাধ্য, এখন সাকিব পড়েছে বিকেএসপিতে, বিকেএসপিতে পড়ে বাইর হয়েছে, প্লেয়ার হয়েছে, ওকে প্রফেশনালিজম শিখাবে কে? ওকে আঙুল দিয়ে দেখিয়ে দিবে কে যে তোমার এগুলো ভুল? ক্রিকেট বোর্ড না সাকিব নিজে দেখবে?
কিন্তু সাকিবকে কি এখনো দেখাই দিতে হবে দিগন্ত?
সে এখনো মেনটেন করছে না, তার মানে কি, তাকে ওই স্পেসটা কে দিয়েছে মেনটেন না করার? সাকিব যে এই যে, ওকে বাই দ্য ওয়ে বলতে বলতেই বলি, ফার্স্ট ওভারে 2 রানে অলরেডি একটা উইকেট পড়ে গেছে রোহিত শর্মা, লেটস সি
হোয়াট হ্যাপেন্স। বাট প্রথম 2টা রান ওয়াইড ছিল, হ্যাঁ ওকে,
প্রথম 2টা রান ওয়াইড ছিল, বাট রোহিত শর্মা উইকেটটা
পড়ে, ওয়েল ডান টু অ্যানাদার সাকিব যে উইকেটটা নিয়েছে, সাকিব
আই থিং যার ডেবিউ হয়েছে আজকে,
ওয়েল ডান, ওয়েল ডান।
ও মাই গড, এখানে লিটারালি ভিলেজে যে জিজ্ঞাসা চ্যাম্পিয়ন চলছে।
ওকে
সো সো হ্যাঁ, যেখানে ছিলাম, সাকিব আজকে বাংলাদেশে এসছে, সেখানে কোয়েশ্চেন রেজ করা হয়েছে কিনা, কোয়েশ্চেন রেজ করলে সেটা মানুষ জানতে পারে না কেন, এটা নিয়ে তো কোয়েশ্চেন হওয়া উচিত। এখন পাপন সাহেবকে জিজ্ঞাসা করলে ও বলবে আমি তো যাই না,
আমি
বাট এটা
জানতামই না।
দেখার দায়িত্ব তো আলটিমেটলি পাপনের না, ডিসিপ্লিনারি কমিটি আছে কি জন্য? জালাল ইউনুসকে পাঠানো হয়েছে এশিয়া কাপ, জালাল ইউনুস হচ্ছে ক্রিকেট অপারেশনস এর চেয়ারম্যান, সে কি করছে তাহলে ওখানে? তার মানে নিশ্চয়ই, আমি তো বললাম এই যে ম্যানেজমেন্টে যাদেরকে দেখার দায়িত্ব দেওয়া আছে তারাই তো 14 বছর থেকে আছে, তারা তো নিজেরাই ভুল করছে। সাকিব তো ধরেই ফেলেছে, ওকে তুমি ভুল করছো, আমি খেলাতে দেখাচ্ছি, তাহলে আমি এই ফ্রিডম গুলো নিব। ব্যাপারটা তো এরকম হয়ে গেছে, দিস ইজ দ্য প্রবলেম। সাকিবের মধ্যে প্রফেশনালিজম নাই, উইচ ইজ ট্রু, আই এগ্রি অন দ্যাট, বাট এট দ্য সেম পয়েন্ট দোষটা তো এই ম্যানেজমেন্টেরও, দিস ইজ দ্য প্রবলেম। যতদিন পর্যন্ত না ম্যানেজমেন্ট ঠিক হবে ততদিন পর্যন্ত তুমি ক্রিকেট ঠিক করতে পারবে না। এখন আমি উদাহরণ নিয়ে আসি ইন্ডিয়ার উদাহরণ, সৌরভ গাঙ্গুলি বিসিসিআই প্রেসিডেন্ট হলো, হওয়ার পর তুমি চিন্তা করতে দেখো, সৌরভ গাঙ্গুলি বিসিসিআই প্রেসিডেন্ট হলো দুই একটা ভুল সিদ্ধান্তের কারণে, সৌরভ গাঙ্গুলিকে কোর্টে যাইতে হলো, কেস হলো, সে কেস জিতে আসলো, আত্মসম্মান বোধের কারণে সৌরভ গাঙ্গুলি বিসিসিআই প্রেসিডেন্টশিপ ছেড়ে দিল। যেখানে একটা দেশের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পর্যন্ত ছাড় পায় না, সেখানে প্লেয়ারদের মধ্যে তো ডিসিপ্লিন থাকবেই, থাকবে নাকি? তার থেকে বড় কথা, প্লেয়াররা উল্টাপাল্টা কিছু করলে, বিরাট কোহলি থেকে শুরু করে রোহিত শর্মা থেকে শুরু করে উল্টাপাল্টা কিছু করলে সেই কথা বোর্ড থেকে বাইরে আসে না। কেন? কারণ আমাদের প্লেয়ারদেরকে হিরো এই খেতাবটা দিতে হবে মানুষের সামনে। সেখানে আমাদের বোর্ডে ড্রেসিং রুমে কে কথা বলতে বলতে একটা জোক ক্র্যাক করলো, সেই নিউজ বাইরে চলে আসে, সেখান থেকে তুমি কি আশা করো?
শুধু সেটাই না, প্লেয়ারদের পার্সোনাল লাইফে কি কার সাথে কি করছে সেটা সামনে চলে আসে, এবং সেটার উপর নির্ণয় করা হয় যে ওই প্লেয়ারটার ফিউচার কি হবে।
উদাহরণ টেনে বলি, নাসির হোসেন প্রভাস প্রভা নাকি যেন ওই মেয়েটা ওর সাথে কি করলো, সাব্বির রহমান সৌরভ গাঙ্গুলি কমেন্ট্রি করছে সাব্বির রহমানের খেলা, সৌরভ গাঙ্গুলি বলছে দিস আই বিলিভ দিস গাই ক্যান বি দ্য নেক্সট বিরাট কোহলি, হি হ্যাজ দ্যাট পটেনশিয়ালিটি। কিন্তু কি, সাব্বির রহমান নায়লা নাইমের সাথে অ্যাডভার্টাইজমেন্ট করলো, নায়লা নাইমের সাথে রিলেশনে গেল, কেন সে এইরকম ভাবে এক্সপোজ হবে? বাদ দাও তাকে টিম থেকে, ওয়াই?
আচ্ছা ঠিক আছে,
খেলাতে কি করেছে?
আচ্ছা আমি
বাইরে বাইরে হবে, ইজেন্ট ইট?
আই গেট ইউর পয়েন্ট। আমি সাকিব আল হাসানের এই পয়েন্টটা শেষ করব, দুইটা আমার দুইটা পার্সপেক্টিভ বলে, তুই তো তোর পার্সপেক্টিভ বললি, দুইটা পার্সপেক্টিভ। এক নাম্বার, আই এগ্রি, বোর্ডের দোষ আছে 110%। দ্য রিজন ইজ, অ্যানাদার এক্সাম্পল আমরা দেখাইতে পারি, যখন তামিম ইকবাল অবসর নিবে, সে নিজে প্রেস কনফারেন্স থেকে অবসর নিল, এদিকে আমাদের বোর্ড প্রেসিডেন্ট থেকে শুরু করে পুরা ম্যানেজমেন্ট বলছে আমরা তো কিছুই জানতাম না, রাইট? এই যে একটা বুলি পাইছে কিছুই জানতাম না, খুব হাস্যকর এবং খুব রাগ উঠায় দেয় এটা যখন শুনি বোর্ড প্রেসিডেন্টের মুখে বা যে কোনো টিম ম্যানেজমেন্টের সদস্যের মুখে, এক নাম্বার। এন্ড দুই নাম্বার হচ্ছে তাকে পরে কন্ট্যাক্টই করতে পারছে না, বোর্ড কন্ট্যাক্ট করতে পারছে, তাহলে তো বুঝতে পারি যে একটা প্লেয়ারের উপর বোর্ডের আসলে দখলটা কতটুকু আছে।
এখানে আই ওয়ান্ট টু মেনশন ওয়ান মোর থিং, এই যে কন্ট্যাক্ট করতে পারছে না, যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মানে ক্রিকেট টিমের ম্যানেজার নাফিস ইকবাল তামিম ইকবালের ভাই, নিজের ভাই, সেখানে বোর্ড প্রেসিডেন্ট
আকরাম খান বলে যাচ্ছিস কেন?
না, আকরাম খান এখন বোর্ডে শুধু ডিরেক্টর হিসেবে আছে, তার পোস্ট নাই এক্সট্রা। বাট দ্য থিং ইজ, তুমি চিন্তা করে দেখো, তামিম ইকবালের ভাই ক্রিকেট টিমের ম্যানেজার প্রেসিডেন্টটাকে কল দেয়, সে কল ধরে না, টেক্সটে রিপ্লাই করে আমি বলবো তামিমকে। এই হচ্ছে রিলেশন বিটুইন বোর্ড অ্যান্ড দ্য প্লেয়ার্স। সো এখানে এখানে এই যে শুধু আমি বলবো শুধু সাকিব, এই সাকিবের মধ্যে প্রফেশনালিজম নাই, আই অ্যাগ্রি অন দ্যাট, বাট আমার মনে হয় সাকিবের মতোই এই এই কনসিস্টেন্টলি কনসিস্টেন্টলি যদি ফর্ম বা খেলা সবাই দেখাতে পারতো, একটা প্লেয়ারের মধ্যেও এই সেম প্রফেশনালিজম থাকতো না। যদি মুস্তাফিজ বলো, তামিম ইকবাল বলো, এরকম বেস ক্রিয়েট করতে পারতো যে আমি আমাকে ছাড়া টিমে দেখাচ্ছে, মুস্তাফিজের যদি মনে হতো আমাকে ছাড়া বাংলাদেশ টিমের পেস ইউনিট ফেল করবে, থাকবে না, মুস্তাফিজও সেম কাজ করতো, কারণ ওই নিয়ন্ত্রণটা লাগবে যেটা নাই, ওই নিয়ন্ত্রণ ছাড়া তুমি কোনো প্লেয়ারকেই আটকে রাখতে পারবে না।
না, আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই ডিসকাশনটা আমরা শেষ করব, আমি যেটা বলতে চাচ্ছিলাম, এক নাম্বার আমি মানছি যে বোর্ডের এখানে ডেফিনেটলি দোষ আছে, সবসময় থাকে, কারণ বোর্ড হচ্ছে গার্জিয়ান, বাট সেকেন্ডলি সাকিব আল হাসানের ক্ষেত্রে একটা কথা বলে শেষ করতে চাই, এই আলোচনা শেষ করে একটা আলোচনায় যাবো, সেটা হচ্ছে তুই বললি যে হ্যাঁ এই যখন লোটাস কামাল ছিল, লোটাস কামাল থাকার ওই টাইমটাতে কিন্তু সাকিব আপরাইজিং, রাইট? তারপর যখন আপন আসলো সে কিন্তু এস্টাবলিশ হয়ে গেছে, তো তখন পর্যন্ত শাসনটা ছিল অ্যাকর্ডিং টু ইউ, তারপর আসলে শাসনটা নাই, কিন্তু সে যেহেতু এতদিন পর্যন্ত খেলে ফেলেছে ওই পিরিয়ডটা পর্যন্ত, ওই টাইমটাতে না প্লেয়ারটা এত গ্রোন আপ হয়ে যায় সাকিব আল হাসানের মতো একজন প্লেয়ার যে এত এক্সপিরিয়েন্স পেয়ে গেছে ওই টাইমে এবং এত অ্যাচিভমেন্ট পেয়ে গেছে, তাকে আরো বেশি হাম্বল অ্যান্ড নমনীয় হইতে হয় তাকে আসলে। মানে এখন যদি ব্যাপারটা এরকম হয়ে যায় বোর্ডের মধ্যে, সাকিব আল হাসানকেও যদি বলতে হয় যে ভাই তুই যাইস না থাক, টাইলার কিভাবে কি করবো তার মতো যদি একটা সিনিয়র প্লেয়ারকে এখনো মানে ধরে রাখ, এখন যদি তুই ইউনিভার্সিটিতে পড়িস, এখনো যদি 24 ঘন্টা তোর বাপ মা তোকে বলে যে ভাই পড়তে বস পড়তে বস পড়তে বস এখনো, দ্যাটস ভেরি আনফর্চুনেট। সাকিব আল হাসানের ক্ষেত্রে এই সেম জিনিসটা হয়েছে, তার মতো একটা প্লেয়ার যে এত গ্রোন আপ হয়ে গেছে, একটা পিরিয়ড পর্যন্ত তার উপর শাসন ছিল, তারপর যে শাসন নাই, তার তখন ওই পিরিয়ডে যেও যদি তাকে বলতে হয় যে সাকিব নাও বি মোর প্রফেশনাল, দ্যাটস ভেরি আনফর্চুনেট।
এখানে আমার 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 একটু
একটু
টপিক একটা পয়েন্টের পরে, তুমি যেটা বললা আই টোটালি এগ্রি অন দিস, যে সাকিব যে পর্যায়ে গেছে বা যে পর্যায়ে উঠছিল তখন তার মধ্যে হাম্বলনেসটা আসা উচিত ছিল, বাট আমার মনে হয় এটা এটা জাস্ট সাকিব গেল, আমি শুধু সাকিব নিয়ে বলছি না, আর একটা প্লেয়ার যদি লিটন দাস বলো, মেহেদী হাসান মিরাজ বলো, এরকম সাকিবের মতো যদি আপরাইজিং এখন যাদেরকে ধরা হয় যে এরা ভালো করতে পারে, এদের মধ্যেও সাকিবের মতোই সেম জিনিসটা আসবে আমার মনে হয়। এর অন্যতম কারণ যখন তুমি দেখছো তোমাকে শাসন করা লোকগুলাই নিজে ঠিক নাই, তুমি সেই সুযোগের ফায়দাটা নিবাই, হিউম্যান নেচার। আমার মনে হয় সাকিবের এই হাম্বেল না থাকার অন্যতম কারণ এটা, বিকজ হি নোজ তুমি 14 বছর নির্বাচক থেকে ফালতু টিম দিচ্ছ, সেম কাজ করছো, সো আমাকে ছাড়া হবে না, এখন আমি এই সুবিধাটা নিব। আমার মনে হয় এখন বোর্ডের এই ব্যাপারে সতর্ক হওয়া উচিত, ঠিক আছে সাকিবকে এখন তারা কন্ট্রোল করতে পারছে না, বাট নেক্সট ডে নেক্সট যারা আসবে তাদেরকে এই কন্ট্রোলের মধ্যে না রাখতে পারলে এটা আরো আরো খারাপ পরিস্থিতিতে যাবে।
ওকে, আরেকজনের ব্যাপারে কথা বলবো, সেটা হচ্ছে মুশফিকুর রহিম। কংগ্রেচুলেশনস, তার বেবি হয়েছে, এবং বাট একটা খবর সার্কুলেট হচ্ছিল অনেক বেশি, সে যখন দেশে আসলো তখন হচ্ছে যে সে তার বেবি হয়েছে জন্য ন্যাশনাল ডিউটি ছেড়ে এই ইয়াতে আসলো, আই থিঙ্ক তার কয় নাম্বার বেবি, জয় নাম্বারই হোক, ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ, ভেরি ইম্পর্টেন্ট ফ্রেজ অফ লাইফ, কিন্তু সে দেশে চলে আসলো। একটা এক্সাম্পল ওটার কন্ট্রাস্টে আসছে, সেটা হচ্ছে মহেন্দ্র সিং ধোনিরও যখন বেবি হচ্ছিল সেও কোনো একটা লিগ খেলছিল বা কোনো একটা টুর্নামেন্ট খেলছিল, সে তখন টুর্নামেন্ট ছেড়ে আসলে আসে নাই বিকজ দ্য টিম নিডেড হিম। এবং আজকে যেটা দেখলাম, জালাল ইউনুস 2 দিন আগেও বলছিল যে হ্যাঁ সাকিব আল হাসান ফিরে আসছেন বাংলাদেশ থেকে, মুশফিকুর রহিমও তার সাথে চলে আসবে এবং একসাথে তারা প্র্যাকটিস করবে এবং ম্যাচ খেলবে। আমরা আজকে দেখছি মুশফিকুর রহিম খেলছেন না, উইচ মিনস ডাজ ইট মিন যে সে হয়তো আসে নাই শ্রীলঙ্কাতে, আবার ফিরে আসে নাই। এই যে টিমটা ছেড়ে চলে আসা, যেখানে টিমের ব্যাটিং লাইন আপনি খারাপ, সেখানে টিমের এত গুরুত্বপূর্ণ এবং এবং কোট আনকোট এক্সপিরিয়েন্স প্লেয়ারটা টিমের ব্যাটিং লাইন আপ ছেড়ে চলে আসে, ওয়ান অফ দ্য পান্ডবস, সে যখন এভাবে টিমের ব্যাটিং লাইন আপ ছেড়ে চলে আসে এবং টিমটাকে আসলে দেখায় আচ্ছা দেখো তোমরা কি করবা, ওয়াই, বিকজ অফ ফ্যামিলি কমিটমেন্টস, তখন আসলে এথিক্স এর জায়গাটা কোথায় থাকে? তখন এই যে নতুন প্লেয়ার গুলো যারা ঢুকেছে তারা সিনিয়র প্লেয়ারদের থেকে এথিক্স এর জায়গায়, প্রফেশনালিজম এর জায়গায় আসলে কি শিখে, এবং বোর্ড সেও কিভাবে আসলে এলাও করে পুরো জিনিসটা?
এখন দেখো
ছোট্ট করে শুনবো হ্যাঁ,
তুমি জানলা মহেন্দ্র সিং ধোনির ব্যাপারটা, আমি জানি না কতটা ছোট্ট হবে, কারণ এই ব্যাপারে লিটারালি অনেকগুলো এক্সাম্পল আছে দেওয়ার মতো, আমি 3টা এক্সাম্পল দিতে চাই।
ওকে, গো অন।
তুমি জানলে মহেন্দ্র সিং ধোনিটা দেখো, মুশফিকুর রহিম মানে এই যে সমস্যা হচ্ছে, এই প্লেয়ারগুলোর মুখ থেকেই শোনা, আমরা যখন খেলি 16 কোটি মানুষের জন্য খেলি, এই কথাটা এখন লিটারালি মুশফিকুর রহিম যেরকম ডেডিকেশন দেখায় সকালবেলা 7টার সময় 6টার সময় উঠে প্র্যাকটিসে যাওয়া থেকে শুরু করে 2 ঘন্টা প্র্যাকটিস করার পর এই যে জিনিসগুলো দেখায়, এগুলো এটলে ভুয়া মনে হচ্ছে। কেন? তুমি বললে মহেন্দ্র সিং ধোনিরটা, ইফ আই এম নট রং 2007 সালের ওয়ার্ল্ড কাপ খেলতে গেছিল যখন সচিন টেন্ডুলকার, আই থিঙ্ক তার বাবা হারানোর পরে,
ও নো নট 2007, আই থিঙ্ক তার ক্যারিয়ারের শুরুর দিকে সে হচ্ছে খেলতে গেছিল, এবং হ্যাঁ রাইট রাইট রাইট, তখন একটা টার্ময়েল যাচ্ছিল লাইফ।
গেল একটা, দুই বিরাট কোহলি তার বাবার চিতা জ্বালানোর পরে পরের দিন সে যায় রঞ্জি ট্রফি খেলতে, সেখানে সে সেঞ্চুরি করে, আকাশের দিকে টাকা ডেডিকেট করে তার বাবাকে। এই ধরনের ফ্যামিলি কমিটমেন্ট ছেড়ে তারা আসছে ক্রিকেট খেলতে। লাস্ট এক্সাম্পল, এটা আমি টানলাম দুইজন লিজেন্ড প্লেয়ারের, ফাইন। এবার আসি বাংলাদেশ টিমের একজন ইয়াংস্টারের, আকবর আলী, আমাদের আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ উইনিং টিমের ক্যাপ্টেন। আচ্ছা চট করে বলি, এখানে আরেকটা আরেকটা উইকেট পড়েছে 17-তে 2টে, তো তানজিম 2টে উইকেট নিল। আচ্ছা, সো আকবর আলী বাংলাদেশ আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট উইনিং টিমের ক্যাপ্টেন। ওয়ার্ল্ড কাপ চলাকালীন সে, ইফ আই এম নট রং, তখন ওয়েস্ট ইন্ডিজ বা কোথাও খেলা হচ্ছে বাংলাদেশ থেকে অনেক দূরে, সে শুনলো তার বড় বোন মারা গেছে, সে দেশে আসে নাই। কোন টিমের সে? বাংলাদেশ টিমের, বাংলাদেশ
আন্ডার-19 হ্যাঁ ক্রিকেট টিম।
মুশফিকের থেকে কত বছর ছোট? সে প্লেয়ারটার যখন এই কমিটমেন্ট দেখাতে পারে, অ্যান্ড হি ওন দ্য ওয়ার্ল্ড কাপ, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ সে জিতেছে, সে ফাইনাল খেলে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিতে বাসায় এসে বোনের কবর গেছে জিয়ারত করতে, এই কমিটমেন্ট সে 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 এই কমিটমেন্টটা দিয়েছে বলেই তার নেতৃত্বে বাংলাদেশ আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিতেছে। প্রেজেন্টেড এই কমিটমেন্ট কোথায় সিনিয়র প্লেয়ারদের? মুশফিকুর রহিমের মতো একজন প্লেয়ারের, যার যে যে প্লেয়ার আয়না দেখতে বলে মানুষকে, সমালোচকদেরকে, নাও ঠিক আছে আমি আয়না দেখছি, এখন মুশফিকুর রহিমের আয়না দেখা উচিত দেন, হোয়াট ইজ হি ডুইং, ইজেন্ট ইট
রাইট?
কিন্তু এই যে এখন এখন এই কিছু কিছু মানুষ আছে, এই যে মুশফিকুর রহিম করে এখন জিলাবে, এক্সপিরিয়েন্স লাগবে, এইরকম এক্সপিরিয়েন্সের দরকার নাই এখানে, তাহলে মুশফিকুর রহিমের প্রফেশনালিজম কোথায়? দিস ইজ দ্য পয়েন্ট আমি প্রথম ওখান থেকে টানছিলাম, যে এই যে সিনিয়র প্লেয়াররা এটা শুরু করেছে, এটা যদি থামাতে না পারে ইটস নট গোনা ওয়ার্ক।
আর কেন এই জিনিসটা? আচ্ছা হ্যাঁ, আমি আর কোন প্লেয়ার বা আর কোন পার্সপেক্টিভ, কোন টিমের পার্সপেক্টিভ নিয়ে তোর এখানে মানে ঝাড়ার ইচ্ছা আছে? আদারওয়াইজ আমি একটা পয়েন্ট তুলে ধরতে চাই। আচ্ছা, সেটা হচ্ছে সবই বুঝলাম, কিন্তু আমাদের এই আমার কাছে মনে হয় বাংলাদেশের ক্রিকেটের যে ফ্যানরা আছে আমরা, তারা অনেকটা একটা বকে যাওয়া ছেলের মায়ের মতো। কিভাবে? একটা বকে যাওয়া ছেলে, সে সারাদিন স্কুলে যায় নাই, মারামারি করে এসছে, সে ফেল এসছে সেদিন, ধরছে তার রেজাল্ট দিছে, এসব কিছু দেখা হলো, তার বাবার ভয়ে সে বাড়িতে আসছে না, তার মা তাকে খুঁজে নিয়ে আসলো এবং বসে থেকে ভাত খাওয়ালো এবং ঘুম পাড়ালো, এবং সেই বকে যাওয়া ছেলেটা রিপিটেটিভলি ওই একই কাজগুলো আবার করতে থাকলো। মা হয়তো একটু চিল্লালো, একটু চিৎকার করলো, সকালবেলা চিৎকার করলে রাতে দ্বিগুণ তার ভালোবাসা দিল, রাইট? এটার মানেটা কি হচ্ছে? মানেটা হচ্ছে যে মা দিন শেষে সবকিছু ভুলে যাচ্ছে, সবকিছু একসেপ্ট করে নিচ্ছে। সেটা গেল একটা সন্তানের সাথে একটা মায়ের যে সম্পর্ক যেরকম হয় সেরকম। তোর কাছে মনে হয় না যে আমরা ক্রিকেটের ফ্যানগুলো আসলে এরকম যে ইমোশনালি সবকিছু ভুলে? আজকে মাহমুদুল্লাহ রিয়াদ টিমের বাইরে, ইটস আ ফ্যাক্ট যে মাহমুদুল্লাহ রিয়াদ যখন টিমের বাইরে গেছে, তার আগে সে সেঞ্চুরি করেছে, বাট সে নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় ফেল করেছে। এখনো এই যে লাস্ট একদিন আগে মনে হয় 39 বলে 26 রান করলো কোন একটা টেস্টিং ম্যাচে বাংলাদেশে, এবং সেখানেও মানুষজন ওইটা দেখছে না, মানুষজন সে দেখছে না যে হি ইজ অ্যাকচুয়ালি আউট অফ ফর্ম, সে এটা বোঝা হয় একটা ম্যাচ দিয়ে আসলে কোনো কিছু বিচার করা যায় না। বাট ইউ হ্যাভ টু একসেপ্ট, এই যে যখন তামিম ইকবাল চলে গেল, তামিম ইকবাল যখন চলে গেল, আমি তো বলবো তামিম ইকবাল ব্যাক ইজ অনপপুলার ডিমান্ড,
অনপপুলার ডিমান্ড নো ডাউট,
on fans' demand, not because of his credibility and not because of what he can do in the future, but only for the fans, not no just doubt. His fans. But also এই যে ক্রিকেটের মা টাইপ যে ফ্যান গুলো বাংলাদেশের একটা অন্ধভক্ত যারা তাদের জন্য এসছে তো বাট ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট যে তামিম ইকবাল ইজ নট প্লেইং গুড সে ফর্মে নাই সে মানসিক দিক থেকে হোক ফিজিক্যালি হোক হি ইজ নট ফিট বাট তাকেও কেন তোমরা নিয়ে আসলা টিমে জোর করে নিয়ে আসলা একটা জায়গা এখন সে ধরে রাখবে এবং সে তার মর্জি মতো এশিয়া কাপে খেলছে না জানি না আমরা নিউজিল্যান্ডে খেলবে কিনা তারপর দেখা যাবে সে ওয়ার্ল্ড কাপে খেলে কিনা হ্যাঁ এবং আমার কাছে মনে হয় যে আমাদের ক্রিকেট প্লেয়ারদের 50% দোষ নিতেই হবে বিকজ আমাদের কারণেই আসলে এই বোর্ড এত বেশি লাই পায় টিম প্লেয়ারগুলো এত বেশি লাই পায় এবং আজকে আমাদের টিমের এই অবস্থাটা হয় আমরা দেখেছি যে বারবার ইন্ডিয়ার এক্সাম্পল নিয়ে আসতে হয় এটা আসলে মানুষের যে বললাম যে একটু গায়ে ফসা পড়ে কিন্তু ফলো করার মতো অনেক কিছুই আছে আমি বলতে চাচ্ছি না যে ইন্ডিয়ান ফ্যান গুলার মতো রেডিক্যাল হইতে হবে বা ওদের মতো এত বেশি হিংস্র হতে হবে বাট ক্রিটিসাইজ করো যেটা ক্রিটিসাইজ করার হইতে পারে সে অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার অনেক নামই একজন প্লেয়ার বাট বলো যখন সে আউট অফ ফর্ম আছে আদারওয়াইজ এই টিমটা আসলে ঠিক হবে না বিকজ এটার সাথে কিন্তু অনেক কিছু যুক্ত ফাইন্যান্স যুক্ত ইকোনমিক্স যুক্ত অ্যাডভার্টাইজমেন্ট যুক্ত ফ্যান ফলোয়িং কিন্তু ম্যাটার করে সো ইয়া
এখানে এখানে সমস্যা হচ্ছে এই ফ্যানগুলোর কারণে কিছু কিছু প্লেয়ার অটো চয়েস হয়ে যায় দিস ইজ দ্য প্রবলেম মুস্তাফিজুর রহমান কি খেলছে বাট হি ইজ অ্যান অটো চয়েস কেন পাবলিক ডিমান্ড ও মাই গড কাটার মাস্টার ছিল প্রথম তিনটা সিরিজে তারপরে নাই তার কিচ্ছু নাই যে এখন মুশফিকুর রহিম বল করছে মুস্তাফিজুর রহমান বল করছে 1.4 ওভার 11 রান দিয়েছে আমি এটা এক্সপেক্ট করি না মুস্তাফিজুর রহমানের কাছে তার মানে তার ফর্ম খারাপ তাকে বাদ দাও নতুন কাউকে আনো খেলাও তারপরে মুস্তাফিজুর রহমানকে কম্পিট করাও তাকে দেখাতে হবে উইথ দ্যাট ফর্ম তাছাড়া সে পাবে না চান্স এই এই কম্পিটিশন পাইপলাইনটা নাই এখন যখন মুস্তাফিজুর রহমান জানে পাইপলাইন নাই তার কম্পিটিশন নাই সে কার সাথে নিজের টিমের মধ্যে যখন কম্পিটিশন নাই তখন সে কার সাথে কম্পিট করে সে নিজেকে ভালো করবে সেম গোস ফর সাকিব কম্পিটিশন নাই তো নিজের টিমের মধ্যে সেম গোস ফর তামিম ইকবাল সে জানে ওপেনিং এ কম্পিটিশন নাই টিমের মধ্যে তাহলে জানে সাবস্টিটিউশন নাই তো ওই পজিশনে কে কে ব্যাট করবে তুমি বলো একটা প্লেয়ার আছে ব্যাট করার মতো ওই পজিশনে কেন নাকি আমরা প্লেয়ার বানাইনি দোষটা কার ঘুরে ফিরে তো আবার ম্যানেজমেন্টেরই প্রবলেম হচ্ছে আমার ঠিক মনে নাই কে বলেছিল এই কথাটা বাট যে বলেছে খুব সুন্দর একটা কথা বলেছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শুধু মনে হয় যে ক্রিকেট মানেই বাংলাদেশ ন্যাশনাল মেন্স টিম
রাইট
বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা যে পুরা বাংলাদেশ ক্রিকেটের বোর্ড জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে থানা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে এই উইমেন্সদের এই এই পর্যায়গুলোতে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কাজ করতে হবে সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মনে থাকে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইজ অল অ্যাবাউট বাংলাদেশ ন্যাশনাল মেন্স ক্রিকেট টিম
কি মনে থাকবে দিগন্ত এদের ইস্যুই শেষ করতে করতে পুরো দিন চলে যায় তারা অফিসে আসে অফিসে
কমপ্লিট হবে তুমি থানা পর্যায়ে থেকে জেলা পর্যায়ে থেকে সাকিবের মতো একটা অলরাউন্ডার তুলে নিয়ে অলরাউন্ডার নাই সাকিবের মতো সাকিবের থেকে ভালো অলরাউন্ডার সাকিবের থেকে ভালো প্লেয়ার আছে সাকিবের থেকে ভালো আর আর কোন প্লেয়ার হতেই পারে না বাংলাদেশে
হতে পারে ডেফিনেটলি পারে
সচিন
টেন্ডুলকার কোনো শেষ নাই হ্যাঁ
রিপ্লেস করার মতো কে ছিল বিরাট কোহলি আসলো
বিরাট কোহলি
জেনারেশনে ঠিক আছে বিরাট কোহলি সচিন টেন্ডুলকার পর্যায়ে যেতে পারে নাই একটা পর্যায়ে তো গেছে মানুষ তো তুলনা করছে কাকে তুলনা করবে সাকিবের সাথে মেহেদী হাসান মিরাজ আর মেহেদী হাসান মিরাজকে তাহলে কার সাথে তুলনা করবে দেয়ার ইজ নো ওয়ান
রাইট
এন্ড কম্পিটিশন ছাড়া কেন একটা প্লেয়ার ভালো করবে নাজমুল হোসেন শান্তর কথা চিন্তা করো শান্তকে ফ্যানরাই কিন্তু বললো বাদ দিয়ে দাও বাদ দিয়ে দাও বাদ দিয়ে দাও বাদ দিয়ে দাও শান্তর মধ্যে কম্পিটিশনটা ছিল শান্তর জায়গায় অন্য প্লেয়াররা আছে খেলার মতো হয়তো বা সেখানে সৌম্য সরকার চান্স পেয়ে যেত হয়তো বা সেখানে এনামুল হক বুঝে যাবে শান্ত নিজেকে প্রুফ করে দিয়েছে যে ফাইন ইনফর্ম ব্যাটসম্যান শান্ত ইঞ্জুরির জন্য বাদ পড়ে গেল এশিয়া কাপ থেকে হয়তো শান্ত থাকলে ব্যাটিং লাইন ব্যাটিং এর সিনারিও এতটা খারাপ না হতে পারত কারণ শান্ত ম্যাচে হাফ সেঞ্চুরি করছিল 80 করছিল বাট সেও গেল শান্ত গেল, কে আসলো, দের ইজ নো ওয়ান ব্যাটিং, পুরো লাইন পুরো ব্যাটিং লাইন আপ কোলাপস করে গেল। কেন? কারণ কি কম্পিটিশন নাই, প্লেয়ার বানাও নাই, দেন হোয়াট টু ডু?
আমি কিছু কমেন্ট নিয়ে নিব। সর্দার বলছে সালাম দিতে হয়, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সর্দার ফর জয়নিং। তাসমিয়া জেরিন, গুড গুড গুড
তাসমিয়া আপু, থ্যাংক ইউ,
থ্যাংক ইউ ফর বিং। দিগু ভাই, হু ফাহিম, ফাহিম হু ইজ
ফাহিম? ফাহিম, ইউ নো ফাহিম, আমার ফ্রেন্ড যাকে আমরা গুড ফাহিম বলতাম,
তারা সবসময় আসলে করে আসছে পুরো থ্রু আউট দা হিস্ট্রি। আমি একটা কথা বারবার বলি, বাংলাদেশের বেশিরভাগ সেক্টরের মানুষজন প্রফেশনালিজম এর পিটাও চেনে না, যে হোয়াট ডাজ ইট মিন। ওকে, নেক্সট আসছে হচ্ছে ওয়ার্ল্ড কাপ। নিউজিল্যান্ড সিরিজের কথা আমি বাদ দিলাম, কারণ আমি জানি তারা নিউজিল্যান্ড সিরিজেও এক্সপেরিমেন্ট করবে, এরা অবশ্য ওয়ার্ল্ড কাপে এক্সপেরিমেন্ট করে, এমনটা না যে ওয়ার্ল্ড কাপে, এশিয়া কাপের মতো একটা টুর্নামেন্টে যদি এক্সপেরিমেন্ট করতে পারে, যে কোনো টুর্নামেন্টে এক্সপেরিমেন্ট করতে পারবে, এটা তাদের মেন্টালিটি। সো ওয়ার্ল্ড কাপও যদিও এক্সপেরিমেন্ট করবে, আমি তো আগেই বলে দিয়েছি আমার আসলে কি আশা, যে ফাইনালে কোয়ালিফাই যেদিন করবে সেদিন আমি পজিটিভলি টিমটাকে সাপোর্ট করবো, আদারওয়াইজ দেখার কাজ দেখবো, চেক করার কাজ চেক করবো যে স্কোর। বাট হোয়াটস ইয়োর কি, হোয়াট আর ইউ লুকিং ফরওয়ার্ড?
আচ্ছা, আমাকে আমাকে একটা মিনিট সময় দাও, তুমি একটা মিনিট একটু একটু এঙ্গেজ রাখো, আমি আমি একটু দেখি, আমি দেখতে চাই যে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ কোন গ্রুপে আছে, বাংলাদেশের সাথে কার কার খেলা। আমি 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 সিরিয়াসলি ওইটাই 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 একটু চেক করছি।
আবিদ হাসান আমাদেরকে কমেন্ট করেছে, বলছে যে হোপ বাংলাদেশ উইন 2023 ওয়ার্ল্ড কাপ। আমার মনে আছে লাস্ট একটা ওয়ার্ল্ড কাপ 2015 এ হয়েছিল না, ইফ আই এম নট রং, 2015 এ ওয়ার্ল্ড কাপ শুরুর আগে আগে হচ্ছে প্রথম আলোতে ছুটির দিনে পড়তাম, ছুটির দিনে ম্যাগাজিন, ওখানে আব্দুর রাজ্জাক যে বাংলাদেশের প্লেয়ার ছিল, আই থিঙ্ক আব্দুর রাজ্জাক হাবিবুল বাশার, তারা বলেছিল যে বাই 2015 বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ জিতবে। আই ক্যান স্টিল রিমেম্বার দ্যাট লাইন। এবং তারপর আর একটা ওয়ার্ল্ড কাপ চলে গেছে, আর একটা ওয়ার্ল্ড কাপ আসছে, সো
সেখানে
না I want to amrishish kori, we can hope we can be positive, I'm very positive, but when it comes to Bangladesh cricket team, my positivity just fade away. So amar Bangladesh cricket team ne kono ashole positivity nai ei muhurte, etate jodi mor manusher mone mone hoy je you are so weak fan, I'm weak fan, but that's fine. Abu Gawain was a very good analysis, go ahead. Thank you Abu for watching our live, thank you.
সেখানে আমাদের বাফুফে প্রেসিডেন্ট সালাউদ্দিন সাহেব বলেছে 2022 সালের ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ খেলবে, ফুটবল ওয়ার্ল্ড কাপ,
সেম থিং, সেম থিং,
সেম থিং। আচ্ছা হ্যাঁ, আমি যেটা টেবিলের কথা বলছিলাম, আমি আমি ভুলে গেছিলাম যে এখন এক একটা টিম তো 9টা করে ম্যাচ খেলবে, কারণ 10টা টিম ওয়ার্ল্ড কাপ খেলছে, এক একজন 9টা করে ম্যাচ খেলবে, সবার সাথে সবার ম্যাচ আছে। সো আমি আশা করছি বাংলাদেশ আফগানিস্তানের সাথে জিতবে, এবং আশা করছি, আই'ম নট শিওর ইয়েট,
আফগানিস্তান না, আমি আশা, আমি না,
নেদারল্যান্ডের সাথে আশা করছি, দুইটা ম্যাচ, এই দুইটা ম্যাচের পরে যদি আর আর
একটা, কোনটা কোনটা, আফগানিস্তান আর আরেকটা কার সাথে খেলা আছে,
নেদারল্যান্ড, নেদারল্যান্ড,
নেদারল্যান্ড, আচ্ছা ঠিক আছে, দিগন্ত অঘটন হইতে পারে, এবং বাংলাদেশ অঘটন ঘটায় না, বাংলাদেশের সাথে অঘটন ঘটে, সো
না এই দুইটা ছাড়া যদি বাংলাদেশ আরেকটা জিতে যায়,
আর কার সাথে আছে গ্রুপে, কার সাথে আছে
গ্রুপ নাই, মানে একটা টিম সব টিমের সাথে খেলবে, সো বাংলাদেশ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, ইন্ডিয়া, পাকিস্তান।
আচ্ছা ঠিক আছে, গ্রুপ নাই কেন, সাধারণত ওয়ার্ল্ড কাপে গ্রুপ হয় না,
এতগুলো টিমের সাথে 19 ওয়ার্ল্ড কাপ থেকে, 19 ওয়ার্ল্ড কাপ থেকে,
ও আচ্ছা,
গ্রুপের ব্যাপারটা নাই।
ওকে ওকে, অনেকগুলো হার দেখতে হবে সামনে, এটা চিন্তা করে আসলে খারাপ লাগছে, ইটস এ ফ্যাক্ট, ইটস এ ফ্যাক্ট। দেখা যাক এখন টিমটা কত ভালোভাবে হারে, দ্যাট হোয়াট উই ওয়ান্ট টু সি, আই ওয়ান্ট টু সি কত ভালোভাবে হারে। সো মানে কত ভালোভাবে হারে বলতে আমি বুঝাইছি যে কত ভালো খেলে তারপর হারে, এটাই জাস্ট দেখতে চাই। বাট হারাটা ইজ ভেরি মাচ কম্পালসারি আই থিঙ্ক নাও ফর দ্য টিম, কারণ টিমের যে অবস্থা, টিমের যে সিচুয়েশন, বোর্ডের যে সিচুয়েশন, প্লেয়ারদের যে সিচুয়েশন, কেউ আসলে স্টপ করতে পারবে না এই ধরনের ইনডিসিপ্লিন আর হারতে থাকা। সো হ্যাঁ, তো এই নোট দিয়ে শেষ করবো যে অনেক অনেক বেশি কষ্ট পাইছি বাংলাদেশ ক্রিকেট টিমকে সাপোর্ট করে, এবং কষ্ট থেকে কথাগুলো বের হচ্ছে, এবং যতদিন পর্যন্ত না আমরা ওয়ার্ল্ড কাপটা জিতবো হয়তো বা এই কষ্ট ঘুচবে না। দ্যাটস দ্য ফাইনাল, এনি ফাইনাল নোট সো দ্যাট উই ক্যান এন্ড দ্য,
না এই তো মানে ওই যে কিছু করার নাই, এভাবে সমালোচনা করব, খেলাও দেখছি, কারণ আলটিমেটলি খেলে তো বাংলাদেশের হয়েই, সো ওইটা তো আর বাদ দিতে পারছি না খেলা দেখাটা, দিস ইজ দ্য প্রবলেম। আর একটা আরেকটা ব্যাপার যে আজকে হচ্ছে জুম্মা নামাজ পড়তে যাওয়ার সময় আলোচনা করছিলাম সবাই যে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে দুই রকম ভাবে হারে, এক খুব খারাপ ভাবে লাইক 10 উইকেটে বা 9 উইকেটে 8 উইকেটে ইন্ডিয়া জিতবে, অথবা বাংলাদেশ পরে ব্যাট করলে ইন্ডিয়া 150-200 রানে জিতবে, এক এটা এভাবে হারে। দুই, বাংলাদেশ ইন্ডিয়া 1 উইকেটে জিতবে, হ্যাঁ লাস্ট ওভারে যে,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আর না হলে পরে ব্যাট করলে 2 রানে 1 রানে হারবে। এর 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 হারার হারার পদ্ধতি দুই রকম ভাবে, জিতাটা তো এখনো দেখিনি ওভাবে ইন্ডিয়ার সাথে, কয়েকবার দেখেছিলাম বহুত আগের ঘটনা, তো এটা মনে নেই। এখন দেখা যাক আজকে কিভাবে কি হয়।
হ্যাঁ, সো উই উইল এন্ড ইট, হারলো বাংলাদেশ জিতলো বাংলাদেশ, এই মনোভাবটা ভেতরে ভেতরে রাখেন, বিকজ এটা যত বেশি প্রচার করবেন দে উইল টেক আস ফর গ্রান্টেড।
হারলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ, বাট বাংলাদেশের প্লেয়ারদের সমালোচনা করতে হবে, হারলেও বাংলাদেশ জিত, হারলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ, বাট বাংলাদেশের প্লেয়ার না, সাপোর্ট তো বাংলাদেশ ক্রিকেট,
রাইট? আমার কাছে মনে হয় যে কোনো কিছুর আসলে অতিরিক্ত হওয়া খারাপ, সেরকম যে কোনো পাবলিক ফিগারের হোক, যে কোনো টিমের হোক, অন্ধ ভক্ত হওয়া খারাপ। আপনি যত বেশি সমালোচনা করবেন একটা টিমের, একটা মানুষের, তার কিন্তু গ্রো আপের ক্ষেত্রে সেটা তত বেশি অবদান রাখবে, এবং ফ্যান হিসেবে আপনার দায়িত্ব শুধুমাত্র সাপোর্ট করা না, ক্রিটিসাইজ করাটাও আপনার দায়িত্ব। তার মানে এই না যে কমেন্ট বক্সে যে তার ফ্যামিলিকে গালি দিয়ে আসবেন, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করতে শিখেন, তাতে করে আসলে আপনি কতটুকু জানেন সেটার একটা প্রমাণ আসবে। এবং আমার কাছে মনে হয় ফ্যান হিসেবে আমাদের এখনো অনেক কিছু জানার আছে, শেখার আছে। সো কিপিং দ্যাট ইন মাইন্ড উইথ এ গুড নোট, আমরা আজকে আমাদের লাইভ শেষ করব। সো ভালো থাকবেন, এবং আশা করি দেখা যাক নিউজিল্যান্ড সিরিজটা কিভাবে শুরু হয় এবং কতদূর পর্যন্ত যায়। টেক কেয়ার অফ ইয়োর সেলফ, এবং আশেপাশের মানুষের খেয়াল রাখবেন। যে বন্ধুটার সাথে অনেকদিন কথা হচ্ছে না তার সাথে একটু কথা বলবেন, একটু কল দিয়ে জিজ্ঞেস করবেন কেমন আছে। সো হ্যাভ এ গুড নাইট বাংলাদেশ অ্যান্ড এভরিওয়ান যারা যেখান থেকে দেখছেন।
গুড নাইট।